بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد باب ما جاء في من لم يقنع بالحلف بالله وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا تحلفوا بآبائكم من حلف بالله فليصدق ومن حلف له بالله فليرضى ومن لم يرضى فليس من الله رواه ابن ماجه بسند حسن মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যারা আল্লাহর হলফে বা আল্লাহর শপথে পরিতৃপ্ত হয় না, আল্লাহর শপথে পরিতৃপ্ত হয় না। যাদের কাছে ওই অনুবাদটা আছে ওখানে একটু ফল্ট আছে, কসম করিয়া বলেছে, মানে নিজে কসম করে পরিতৃপ্ত হয় না, কিন্তু উদ্দেশ্য লেখকের এটি না। আল্লাহর কসম করলো একজন আপনার প্রতিপক্ষ যাকে কসম দিচ্ছেন, যে কসম করেছে, তারপর আপনি পরিতৃপ্ত হলেন না, মানলেন না, মিথ্যা বলতে পারে, মানবো না, চোর, ঠিক না, একজন লোকের চুরির অপবাদ দিলেন বা কোনো কাজের অপবাদ দিলেন, তখন সে ব্যক্তি পর্যায়ে হোক বা কোর্টে গিয়ে হোক, কাজের সামনে হোক, যেখানে হোক না কেন, আদালতে হোক আর আদালতের বাইরেই হোক, কসম দেওয়া হলো তাকে যে ঠিক আছে তুমি চুরি করনি বা তুমি এই কাজ করনি তো কসম করো, কসম করে নিল, তা বলছে না মিথ্যা বলছে, কসম মানবো না, না এটা করা ঠিক না। যখন আল্লাহর কসম করেছে তো সে মিথ্যা বললেও আল্লাহর সম্মানার্থে, মহান আল্লাহর নামের এবং তার কসমের সম্মানার্থে কি করতে হবে, মেনে নিতে হবে যে ঠিক আছে আমার ধন গেল গেল, আপনি ন্যায্য পথে আছেন হয়তো, কিন্তু কসম করে সে বেইমানি করে নিল, ঠিক আছে আমার লস হয়েছে হইলো হইলো, কিন্তু যখন আল্লাহর কসম করেছে আমি মেনে নিলাম, এই বিচার আমি মেনে নিলাম। তো ওই জন্য এটা সংশোধন করে নেন যে এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি আল্লাহর কসমের উপর পরিতৃপ্ত হয় না, মানে আল্লাহর কসম করা হলো তার সামনে কিন্তু সেই কসমের উপর সে পরিতৃপ্ত হলো না, মানল না। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা রিওয়ায়াত করেছেন, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহুমা, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহলিফু বি আবায়কুম, তোমরা তোমাদের পূর্বপুরুষদের কসম করবে না। আবা আবুনের বহু বচন বাবার, তো বাবা তো একাধিক হয় না মানুষের, তাই না, বাবা একজন হয়, যেখানে বহু বচন করা গেছে সেই জন্য আবা মানে পূর্বপুরুষ, বাপ দাদা, দাদার বাপ, দাদার দাদা, তার ওপর পূর্বপুরুষ, এই জন্য আমি তরজমা কি করলাম, তোমরা তোমাদের পূর্বপুরুষদের কসম করিও না, বাবার কেউ দাদার কেউ নানার, বাবার বাবার মায়ের বাবার আপনার নানার বাবার দাদার বাবার ওপরে যত চলে যাবেন এগুলো সব আবা, আদম আলী সালাম পর্যন্ত, যাদের সাথে বংশীয় সম্পর্ক আছে, যে কেউ আবা নয়, যার সাথে বংশীয় সম্পর্ক নেই সে বাপের মধ্যে নয়। লা তাহলিফু বি আবায়কুম, তোমাদের পূর্বপুরুষদের বাপ দাদাদের, অথবা কেউ যদি বাপ দাদাদের সবচেয়ে ভালো পূর্বপুরুষ বলা, কি করবে, কসম করবে না। মান হালাফা বিল্লাহ ফালিয়াস, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কসম করা, এমনকি বাবা হলেও দাদা হলেও নানা হলেও, এমনকি আদম আলি সালাম হলেও ইব্রাহিম আলি সালাম হলেও, না নিষেধ, বরং শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, অন্য হাদিসে বলেছেন, ওয়া মান হালাফা বিল্লাহ ফালিয়াসদুক, আর কেউ যদি আল্লাহর হলফ করে, আল্লাহর কসম করে, শপথ করে, ফালিয়াসদুক, সে যেন সত্য বলে, আল্লাহর কসম করবে না, সে যেন মিথ্যা কথা বলবে না, কাবিরা গুনাহ। এবং এর পরিণাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, জাহান্নামে যে ব্যক্তি আল্লাহর মিথ্যা কসম করে, গত সপ্তাহে সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর মিথ্যা কসম আর এটা হচ্ছে গাইরুল্লাহর কসম, দুটি গুনাহ, দুটি কাবিরা গুনাহ। তো আল্লাহর যে কসম করবে সে যেন সত্য কসম করে, এক কথায় কসম করলে যেন সত্য কসম করে, সত্য শপথ করে। ওমান হলে ফালাহ বিল্লাহ ফালি আরদা, তাহলে যে ব্যক্তি শপথকারী, শপথ করছে, সে কি করবে, তার কাজ হচ্ছে সত্য শপথ করা, মিথ্যা নিজের জীবন বাঁচাবার জন্য, নিজে অপবাদ থেকে বাঁচার জন্য, নিজে অপরাধ করেছে সে দোষমুক্ত হওয়ার জন্য, নির্দোষী সাব্যস্ত হওয়ার জন্য কসম করে নিল, না সত্য কসম করেন, লাভ হোক লস হোক কসম করলে কি করতে হবে, সত্য কসম করেন। ওমান হলে ফালাহ বিল্লাহ, আর প্রতিপক্ষ যে ব্যক্তি কসম দিচ্ছে বা যার পক্ষ থেকে কাজী সাহেব কসম দিচ্ছেন, ওমান হলে ফালাহ বিল্লাহ, আর যার জন্য আল্লাহর কসম করা হলো, একজন বলছে না আমার এত টাকা তার কাছে পাবো, সে বলছে না আমার কাছে পাবে না, তাহলে যে কসম করবে সে সত্য কসম করুক, আর যার জন্য কসম করা হবে মানে যার পক্ষ থেকে কসম দেওয়া হচ্ছে, ঠিক আছে তুমি শপথ করে বলো যে তুমি টাকা নাওনি, যার পক্ষ থেকে কসম করা হলো সে যদি কসম করে নেয় ওই লোকটি যাকে কসম দেওয়া হয়েছে, তাহলে তার উপর যেন সে রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে, সে যেন বললো যখন বলেই দিল যে আল্লাহর কসম করে বলছি আমি এক পয়সা তার রাখি না, আমার কাছে কোনো টাকা পয়সা তার পাওনা দাওনা নেই, ফালি আরজা, সে তাতে যেন সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, ঠিক আছে পাবো না নেব না, ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর কসম দেওয়া হলো তারপরে যদি রাজি না হয়, কসম করিনি লোকটি, সত্য করুক আর মিথ্যা করুক, সত্য করলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি মিথ্যা করে তাহলে কাবিরা গোনা সে করলো, কিন্তু কসম আল্লাহর করেছে, আর তারপরে না আমি মানবো না, যখন দেখলেন যে না আমার তো হকটা চলে গেল, কসম করে তো আমার নিয়ে গেল, অথচ আমি তার কাছে টাকা পাবো না, যোগ হারিয়ে এত দুঃসাহসিকতার সাথে পাপি অপরাধী কসম করে নিল, হতে পারে কিনা, এরকম অনেক সময় হচ্ছে, কসম করে নিল না না মানবো না, মিথ্যুক মিথ্যুক মানবো না, এ কথা চলবে না, এটা করবেন না, কি করতে হবে, ওয়ামাল্লাম ইয়ারদা ফালাইসা মিনাল্লাহ, আর কেউ যদি রাজি না হয় সন্তুষ্ট না হয়, কসম করিয়ে দিল, কসম করিল তার বোঝে না আমি মানি না ওর কসম, মিথ্যুক ফালাইসা মিনাল্লাহ, তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, মানে সেও গুনাহগার, তাহলে সে গুনাহগার, কারণ কি জন্য সে গুনাহগার, এই জন্য সে আল্লাহর সম্মান করলো না, আল্লাহর নামের ইজ্জত করলো না, সেই ব্যক্তি শ্রদ্ধাশীল নাই, আল্লাহর কসম যখন করে নিয়েছে তো আল্লাহর কাছেও তো কিছু আশা রাখো, ওর কাছ থেকেই আদায় করতে হবে, আল্লাহর কাছেও আশা রাখো যে মিথ্যা যখন কসম করে নিল আর আমার টাকা পয়সা বেমানি করে নিল, তো যাক আল্লাহ আমাকে দেবেন, কোথায় এই এহতারাম তোমার অন্তরে, তাহলে তুমি যদি রাজি না হও তাহলে, তাহলে আশা করি হাদিসটা বুঝে গেছেন, তাই না, এই হচ্ছে আজকের দর্স, রওয়াহু ইবনে মাজাহ হাদিসটি ইবনে মাজাহ হাদিস বিসনাদিন হাসান, এবং এর সনদ সূত্র হচ্ছে সুন্দর, অর্থাৎ আমলযোগ্য হাদিস, লেখক বলছেন এতে কয়েকটি মাসলা রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে আন্নাহি আনিল হালাফ বিল আবাহ, পূর্বপুরুষদের কসম করা নিষেধ, দ্বিতীয় হচ্ছে আল আমরু লিল মাহলুফি লাহু বিল্লাহ আন ইয়ারদা, যার জন্য আল্লাহ শপথ করা হবে তাকে আদেশ করা হয়েছে সে যেন সন্তুষ্ট হয়ে যায়, কসম যখন করে নিয়েছে সন্তুষ্ট হয়ে যাও, তৃতীয় হচ্ছে ওয়াইদ মান লাম ইয়ারদা, কেউ যদি সন্তুষ্ট না হয় কসমও দিয়ে দিল, কসম করে না আর বলছেন না আমি ওর কসম মানবো না, তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে, তাহলে অধ্যায়ের অর্থ কি হলো, ওই ব্যক্তি সম্পর্কে এই অধ্যায়, যেই ব্যক্তি আল্লাহর কসমের ওপর পরিতৃপ্ত হয় না তার শাস্তি কি, হ্যাঁ সে গুনাহগার, এবং তারও শাস্তি রয়েছে আল্লাহর কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের তার সিফাতের নাম গুণাবলী সে কুদরতের সম্মান করল না। দ্বিতীয় অধ্যায় বাবু কওল মাশা আল্লাহ ওয়া শেতা, এই অধ্যায় হচ্ছে এ কথা বলা সম্পর্কে যে আল্লাহ এবং অমোক যা চান এবং দিয়ে বলা জায়েজ না না জায়েজ, গত সপ্তাহে কিন্তু এই আলোচনা হয়ে গেছে, তাই না, তাহলে জায়েজ এইরকম যদি আল্লাহ ছাড়া অন্যেরও কাছে কিছু আশা করছেন যে সে যদি কিছু করে তো আমার উপকার হতে পারে, মানুষ দ্বারা উপকার হতে পারে, যতটা যার ক্ষমতা আছে উপকার করতে পারে আপনাকে, তাহলে যদি আল্লাহ ছাড়া অন্যের নাম নিতে হয় এই ক্ষেত্রে ইচ্ছার ক্ষেত্রে, তাহলে কিভাবে বলতে হবে, হ্যাঁ অতপর দিয়ে সুম্মা দিয়ে, মাশা আল্লাহ সুম্মা শেতা, আর এর চাইতে ভালো সুম্মা টুম্মারও দরকার নাই, কি বলবেন মাশা আল্লাহ ওয়াহদাহ, আল্লাহ যা চান তাই হয়, কেন আল্লাহ যদি চান একাই, তাহলে যার কাছে আশা করছেন কিছু ভালোর কল্যাণের তার অন্তরকে আল্লাহ ফিরিয়ে দেবেন, আকৃষ্ট করে দেবেন আপনার দিকে, অনেক সময় দেখেছেন একটা আরজি নিয়ে গেছেন, কোন গরজ নিয়ে গেছেন কারো কাছে, তার অন্তর এত নিষ্ঠুর হয়ে গেল, হলোই না কাজ আপনার, অথচ হয়তো বড় আশা করছিলেন, কলমের মালিক আল্লাহ, অন্তর মালিক আল্লাহ, অন্তরকে আল্লাহ এমন বক্র করে দিয়েছেন আপনার দিকে ফিরলই না, আকৃষ্ট হলো না, আর অনেক সময় গেছেন কোন জালেম থেকে জালেমে লোকের কাছে, আর যেমনই গিয়েছেন ওর অন্তরে হয়তো সেই সময় ভয় ঢুকে গেছে যে আমেল মিসকিনটার উপর জুলুম করবো, ভয় খেয়ে গেছে, হয়তো আল্লাহ তার অন্তরে একবারে ভীতি সৃষ্টি করে দিয়েছে, অন্তরকে ফিরিয়ে দিয়েছে, বলছে ঠিক আছে কত মাস ছুটি তোমার, 6 মাস, অথচ 2 মাস ছুটি দিয়েছিল না সে, 1 মাস ছুটি দিয়েছিল না সে, এটা উদাহরণ দিলাম, এইরকম বহু কাজের ক্ষেত্রে আপনার জীবনে হতে পারে, সুতরাং একমাত্র আল্লাহর কথা বললে তৌহিদ আপনার সুন্দর থাকলো, আপনার একত্ববাদ সুন্দর থাকলো, আপনার যখন তাওহীদ সুন্দর থাকলো তখন আল্লাহর পক্ষ থেকে আপনার মদদ হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ কোরআন বলছেন এরকম বলো, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন শক্তি নেই আল্লাহ ছাড়া, কারো কোনো ক্ষমতা নেই, না আমার ক্ষমতা আছে, না ওই যে নেতা যে জালেম যার কাছে আমি নিজের গরজ নিয়ে গেছি, উদ্দেশ্য নিয়ে গেছি, যে বস মালিক তার কোনো ক্ষমতা আছে, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুতরাং মাশা আল্লাহু ওয়াহদাহু বলাই হচ্ছে তাওহীদের দাবি, তোমা অতপর এইসব না বলে কারো কথা, তবে ভালোভাবে কারো কাছে দরখাস্ত করা, অনুরোধ করা, যতটুকু জায়েজ আছে যতটুকু তার ক্ষমতা আছে চাইতে পারেন, মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই, সুতরাং মৃত ব্যক্তির কাছে কবরের কাছে চাওয়া বড় শিরক, জীবিত ব্যক্তির কাছে এমন কিছু চাওয়া যেটি মানুষ দিতে পারে মানুষের সাধ্যের মধ্যে নেই সেটি বড় শিরক, ঠিক কিনা, জীবিত কোনো পীর হুজুরের কাছে যাওয়ার পরে যদি বলে বলেন যে পীর বাবা আমাকে একটা সন্তান দেন, দিতে পারবে সন্তান, পারবে, তাহলে বড় শিরক এটি, কিন্তু যদি কোন পীর বাবাকে বলেন যে বাবা আপনার তো অনেক টাকা পয়সা মাশাআল্লাহ, আপনার নজর নিয়াজের তো অভাব নাই, আর আমি খুব গরিব মিসকিন মানুষ, আমাকে 10-20 টাকা দেন বা ধার দেন কিছু টাকা পয়সা, জায়েজ কিনা, সে পীরের কাছে যান আর ফিরের কাছে যান আর অন্য কারো কাছে যান, বিদাতির কাছে যান আর সন্ন্যতির কাছে যান, তো কথা হচ্ছে যে ধার করজ দেন, আমাকে দান করেন, যেহেতুটুকু জায়েজ আছে আমার বোঝাটা উঠিয়ে দেন, বোঝাটা আপনি দুজন মিলে উঠাতে পারবেন, তাহলে বোঝাটা উঠিয়ে দেন, জায়েজ কি না? এই সাহায্য চাওয়া জায়েজ, কিন্তু যদি বলেন ওহদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেন, চলবে? শিরক, বড় শিরক। ওহদ পাহাড়টা এই কতদিন আর মদিনায় থাকবে, আমাদের দেশে পৌঁছে দেন, যে ঘরে থেকে ওখানে জিয়ারত করবো, বিশ্ব ইজতেমায় পৌঁছে দেন, চলবে? শিরক, বড় শিরক। তাহলে এসব জিনিস তাওহীদের ক্ষেত্রে বোঝার চেষ্টা করতে হবে। মাশা আল্লাহ ওয়াশে তা বলা জায়েজ নয়। এ সম্পর্কে কয়েকটি হাদিস রয়েছে। আন কাতিলা, আসলে কাতিলা হওয়া উচিত, কিন্তু অনুবাদক কোতাইলা লিখেছে, সাধারণত মহিলাদের নামের ক্ষেত্রে কাতিলাই হয়। আন্না ইয়াহুদিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ইয়াহুদি নবী সাল্লামের কাছে আসলো, ফাকালা, আসার পরে বলছে ইন্নাকুম তুশরিকুন, আপনারা তো শিরক করেন। সে কি বলছে? আপনারাও তো শিরক করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রথম মদিনা এসেছিলেন, আর ইয়াহুদিরা তখন খুব জবর হয়েছিল, তিনটি গোত্র বড় শক্তিশালী, কিন্তু ইয়াহুদিরা, এই তিনটি গোত্রের নাম কেউ বলতে পারেন? মদিনায় তিনটি বংশ ছিল, এরা ইয়াহুদি না, আওস আর খাজরা ইয়াহুদি ছিলেন, এরা পত্তলিক মুশরিক ছিল, মুসলমান হয়ে গেছিল। হ্যাঁ, বানু কোরাইজা, বানু নাজির, আর বানু কাইনুকা, বানু কাইনুকা, কাইনুকা বংশ, নাজির বংশ আর কোরাইজা বংশ, তিন বংশই এরা বিশ্বাসঘাতকতা করেছিল, আর তাদের শাস্তি হয়েছিল, কারো হালকা কারো বেশি, কিন্তু পরে তাদের শাস্তি হয়েছিল এবং মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। তো এক ইয়াহুদি এসে বলল যে ইন্নাকুম তুশরিকুন, নবীকে বলছে যে আপনারা তো শিরক করেন। তাকুলুন, কিভাবে আপনারা বলেন? মাশা আল্লাহ ওয়াশেতা, অর্থাৎ যারা মুসলমান হয়েছে। তখন পর্যন্ত কিন্তু ছোট শিরকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসেনি, দিনে ইসলাম তো ধীরে ধীরে নাজল হচ্ছে, এখনকার মতো তো নয় যে কোরআন এবং হাদিস পুরোপুরি নাজল হয়েছে, দিন কমপ্লিট করে দেওয়া হয়েছে, তা তো হয়নি। ষষ্ঠ হিজরি পর্যন্ত পর্দার হুকুম নাজেল হয়নি। তাহলে এই দিয়ে আপনি উপলব্ধি করেন, মদ দ্বিতীয় তৃতীয় হিজরির পরে মদ হারাম হয়েছে, অস্থায়ী বিবাহ খৈবারের যুদ্ধ সপ্তম হিজরিতে হারাম হয়েছে, অস্থায়ী বিবাহ, যে শিয়া রাফেজিদের মুতার বিবাহ, ঠিকার বিবাহ, এক মাস দুই মাসের জন্য, এক রাত দুই রাতের জন্য, যে বিবাহগুলি ইরানি রাফেজিরা করে থাকে, তাদের নেতা খোমেনি ইরাকে এসে করেছে, কিতাব আছে তাতে লিখেছে, সাবালিকা নাবালিকা সবার সাথে তা খবিজরা করে, এটি সপ্তম হিজরিতে হারাম করে দেওয়া হয়েছে, তারপরও এই গোমরারা এখন পর্যন্ত এই জেনা চালিয়ে যাচ্ছে। এই জন্য ছোট শিরক সম্পর্কে নবী সাল্লামের কাছে এখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসেনি যে মাশা আল্লাহ আসে তা বলা যাবে না, আদেশ না আসলে তো নিজের পক্ষ থেকে কিছু বলবেন, অমায়ন থেকে আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কোনো কথা নবী বলতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যখন ওয়াহি আসতো তখনই তিনি বলতেন, বড় শিরক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে হুকুম আহকাম বিধি বিধান ধীরে ধীরে নাজিল হয়েছে, একসাথে নাই, একসাথে গলা টিপে ধরেনি মক্কার মুশরিকদের, প্রথম বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর লাত উজ্জা মানাতের এসবের পূজা ছেড়ে দাও, তখনই যেটা বলা হয়তো মাশাআল্লাহ সেটা বলা যাবে না, বাবার কসম করা যাবে না, তাহলে বলতে আরে কিচ্ছু রাখবে না, কিছুই রাখবে না, সবকে বরবাদ করে দিও, সবকে, তাহলে আরো শত্রুতা করতো, ধীরে ধীরে কবুল করার মতো যোগ্যতা তাদের আসুক, গ্রহণ করার মতো তাদের মধ্যে ক্ষমতা আসুক, এই জন্য প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করা হলো, তারপরে দীর্ঘ দশ বছর পরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো, দশ বছর পরে, নবী সাল্লাম তেরো বছর থেকেছেন মক্কায়, তাই না, নবী হওয়ার পরে চল্লিশ বছর দেখেছ, তাহলে নবীর বয়স যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ থেকে পঞ্চাশে গেল, পঞ্চাশে যাওয়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হচ্ছে প্রায়, যদিও এই ক্ষেত্রে কিছু ইখতিলাফ আছে। এইভাবে তখন পর্যন্ত মাশা আল্লাহ ওয়া শেতা বলা যাবে না, আল্লাহ ছাড়া অন্যের কসম করা যাবে না, পূর্বপুরুষের বাবার কসম করা যাবে না, এই নিষেধগুলি আসেনি। তো মাশা আল্লাহ ওয়া শেতা সাহাবীরা বলতেন, ইয়াহুদি শুনে এসে বলছে আমরা শিরিক করি শুধু না, আপনারাও তো শিরিক করেন, আরবদের এরকম অভ্যাস ছিল, মক্কার মুশরিকদের, মদিনার লোকদের, এদের জাহিলিয়াতে যে অভ্যাস ছিল কাবার কসম, কাবার কসম করত, কাবার তারা সম্মান করত, সেই জন্য কি করত, ওয়াল কাবা, কাবার কসম, আমরা হুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদেশ করলেন, এজা আরাদু আইয়াহলিফু, কসম করলে বলবে, আইয়াকুলু বলবে, ওয়ারাব্বিল কাবা, আর কাবার কসম বলবে না, কেন কাবা সৃষ্টি, হ্যাঁ, পাথর, পাথরের ঘর, তাহলে পাথরের ঘরের কসম করা তো সৃষ্টির কসম হয়ে গেল, তাহলে শিরক, ছোট শিরক, যদিও কারণ কাবাকে কেউ আল্লাহ সমকক্ষ সমতুল্য মনে করে, তাহলে এটা কি আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে, ছোট শিরক, শিরকে আসগার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শিরকে আসগারও চলবে না, সাহাবীদেরকে বলেন কি বলবে তোমরা এখন, ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম। আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান, এসব দেশে, বিশেষ করে তুরস্ক, এইসব দেশে, এমনকি সিরিয়া, মিশর, এইসব দেশও আছে, নাম রাখে শিরকি নাম, আব্দুল নবী, আব্দুর রসুল, আব্দুল মোস্তফা, বিশেষ করে কবর মাজার পন্থী, হ্যাঁ, গোলাম মোস্তফা তো বহুত আছে, রাফেজিদের মধ্যে আছে, রাফেজিদের মধ্যে, শিয়া বলা তাদেরকে সম্মানিত করা, রাফেজি, তারা খুশি হয় শিয়া বললে, আমরা শিয়া, ওরা রাফেজি মানে দিনকে ছুঁড়ে ফেলেছে, রাফাজা মানে ছুঁড়ে ফেলা, তারা দিনকে ছুঁড়ে ফেলেছে, নবীর আদর্শকে ছুঁড়ে ফেলেছে, এমনকি আলী রাজি আল্লাহ আদর্শকে ছুঁড়ে ফেলেছে। জাইনুল আবেদিন কে জিজ্ঞাসা, জাইনুল এই নামটি কখন পড়েছে তাদের জানেন? জাইনুল আবেদিন, যে ইমাম জাইনুল আবেদিন হোসেন রাজি আল্লাহ তাআলা ছিলেন, জাইনুল আবেদিনকে একদিন জিজ্ঞাসা করলো তার ভক্তরা মানে শিয়াদের পূর্বপুরুষরা গোমরারা, যে মা রায়ুকা ফি শাইখাইন আবু বকর ওয়া উমর, আপনার আবু বকর উমর সম্পর্কে কি মন্তব্য? তখন তিনি বললেন যে আবু বকর উমর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই উম্মতের, এবং তারা আমার দাদা অর্থাৎ আলী রাজি আল্লাহ তালান হয়ের ডান বাম হাত। তখন বলে তো আপনার কথা মানলাম না, মানলাম না, আপনার কথা মানবো না, মানবো না। আর অমান্য করাকে আরবিতে বলা হয় রাফাদা। সেই সময় ইমাম জাইনুল আবেদিন বলেছেন রাফাদতুমুনি, তোমরা অমান্য করলে, তোমরা অমান্য করলে, ছুঁড়ে ফেললে সঠিক আকিদাকে, সঠিক ইসলামকে ছুঁড়ে ফেললে। কারণ তাদের নিকটে গুমরাহ আবু বকর উমর যে আকিদায় আজকে রাফেজিদের, সুতরাং এদের নাম রাফেজি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এরাকে শিয়া বলা মানে তাদেরকে সম্মান প্রদর্শন করা। শিয়া মানে ভক্ত, হ্যাঁ, শিয়া মানে যারা ভালো ভালোবাসে, হ্যাঁ, শিয়া মানে অনুসারী, অনুগামী। তাহলে এরা কি আলী রাজাদের অনুসারী, আলীর সঠিক ভক্ত? গোমরাহ। সুতরাং এরা হচ্ছে রাফেদা, এক বচন রাফেজি, আর একজন যেমন নাসরানি আর নাসারা, নাসরানি একজন, খ্রিস্টান আর নাসারা, ওই রকম এরা রাফেদা রাফেজি। তো আব্দুল নবী, আব্দুর রসুল, এরকম নাম বহু আছে, বিশেষ করে যারা কবর মাজার ভক্ত আমাদের দেশে, উপমহাদেশে, গোলাম রসুল, এসব নাম আছে, শিরকি নাম। এক লোক আফগানিস্তান থেকে এসেছিল অমুল করা মক্কা ইউনিভার্সিটিতে পড়ার জন্য, নাম নিয়ে এসেছিল আব্দুল নবী, আফগানি লোক, পড়াশোনা করে তখন দেখলো যে নামটা তো শিরকি নাম, হেদায়ত হলো, তখন সে নিজের নাম চেঞ্জ করে বললো আব্দুর রাব্বিন নবী, নামটাকে রাখলো, কিন্তু মধ্যখানে কি ঢুকাইল, রব শব্দ, তাহলে হয়ে গেল কি আব্দুর রব্বিন নবী, মানে নবীর রবের গোলাম, নবীর, এতদিন নবীর গোলাম, নবীর বান্দা ছিল, এখন কি হলো নবীর রবের গোলাম, নবীর রবকে আল্লাহ, তাহলে আব্দুল্লাহর মানে যে আব্দুর রব্বিন নবী, বুঝতে পারলেন? ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এরকম ছোট শিরক করে কাবার কসম করতো, তাদেরকে বললে তোমরা ওয়াল কাবা না বলে কি বলো, ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, কাবার রবের কসম। ওয়া আন ইয়াকুলু, আরো বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা শা আল্লাহ সুম্মা শাইতা, তোমরা মা শা আল্লাহ ওয়া শাইতা বলবে না, বরং কি বলবে, তোমরা বলো মা শা আল্লাহ সুম্মা শাইতা, আল্লাহ যা চান তাই হয়, অতঃপর আপনি কিছু চাইলে আমার উপকার হইতে পারে। একজন লোক এসে বললেন নবী করিম সাল্লামকে মাশা আল্লাহ ওয়া শাইতা, নবীকে, নবীর মতো সৃষ্টি আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি না করেছেন না করবেন, সৃষ্টির সেরা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাম, সুতরাং তিনি সম্মান প্রদর্শন করতে গিয়ে এক লোক এসে বলে মাশা আল্লাহ ওয়া শাইতা, আল্লাহ এবং রাসূল যা চান, আল্লাহ এবং আপনি যা চান তাই হবে। কিন্তু আল্লাহর চাওয়ার সাথে নবীর চাওয়ার যে কোনো ক্ষমতা কাজ করতে পারে না পৃথিবীতে, এটি হচ্ছে ইসলামিক আকীদা। তাই ফাকালা নবী বললেন আজআলতানি লিল্লাহি নিদ্দান, আমাকে আল্লাহর তুমি পার্টনার বানিয়ে দিলে, নিদ, গত সপ্তাহে নিদ আর আন্দাদ সম্পর্কে আলোচনা করেছি, বলিনি ফালা তাজআলু লিল্লাহি আন্দাদার আয়াতে তাফসীরে, আজআলতানি লিল্লাহি নিদ্দান, আমাকে আল্লাহর সমকক্ষ, সমকুল, সমতুল্য শরীক বানিয়ে দিলে, নিদ শরীক, অংশীদার বানিয়ে দিলে, বাল মাশা আল্লাহু ওয়াহদাহ, এই যে সঠিক আকীদা এবং পূর্ণাঙ্গ তাওহীদ হচ্ছে কি, বাল মাশা আল্লাহু ওয়াহদাহ, বরং একা আল্লাহ যা চান তাই হয়, একমাত্র আল্লাহ যা চান তাই হয়, মাশা আল্লাহু ওয়াহদাহ মানে একমাত্র আল্লাহ যা চান তাই হয়, শুধু আল্লাহ যা চান তাই হয়, মানুষের চাওয়াই কিছুই হয় না। বলে ইবনে মাজা আনি তুফাইল আখি আয়েশা তালে উম্মিহা, আরেকটি হাদিস ইবনে মাজাই রয়েছে, তুফাইল নামক সাহাবী বর্ণনা করেছেন আখি আয়েশা লি উম্মিহা, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বই পিতৃয় ভাই, মা শরীক ভাই, আরবিতে বলা হয় আখলে উম মানে মা শরীক ভাই, মায়ে শরীক, মায়ে শরীক মানে কি, তাহলে বাপে শরীক নাই, তাহলে একে বাংলা কি বলা হবে, বই মায়ে শরীক, কিন্তু বাপে শরীক নাই, বাপ দুটো, তাহলে একে কি বলা হবে, বই পিতৃয়, বাপ দুটো, তাহলে বই পিতৃয় হলো, বুঝতে পারছেন? আচ্ছা, আর যেটাকে সৎ ভাই বলি সেটা হচ্ছে বাপ শরিক না মা শরিক, যেটা সৎ ভাই, সৎ ভাই বাপ এক হয় না বাপ দুই হয়, বাপ এক হয়, মা দুটো হয় সৎ ভাই, আব্বা দুটো বিয়ে করেছেন, আচ্ছা অন্য মায়ের থেকে ছেলে মেয়ে হয়েছে, ওরা কি আপনার সৎ ভাই, তাহলে বাপ এক না বাপ দুই? বাপ এক। তাহলে একে বলা হবে কি? বই। সৎ ভাইকে কি বলে? বই, বইমাতৃ। এটা হলো বইমাতৃ, ওখানে মা দুটো, তাহলে বইমাতৃ। বাংলাও তফসির যদি করতে হয় তত মুশকিল। বই পিতৃ আর বইমাতৃ। তাহলে মা শরীক ভাই ছিলেন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহতারাম উম্মুল মুমিনীন, আবু বকরের মেয়ে। তাহলে আবু বকরের মা শরীক ভাই যদি হয়, তাহলে এই তুফাইলের বাবা আবু বকর নয়। তুফাইলের মায়ের এর পূর্বে কোন জায়গায় বিয়ে হয়েছিল, মারা গেছে অথবা ছেড়ে দিয়েছে বা কুফুর অবস্থা থেকে গেছে, তখন সে মুসলমান হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়েছে, তাই না? মা শরীক ভাই। তারপর তাহলে মায়ের শরীক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই মায়ের পেট থেকে, সেই মায়ের পেট থেকেই এই তুফাইল। বুঝতে পারছেন এবার? কিন্তু বাবা আলাদা আলাদা। অর্থাৎ আবার বলি, তুফাইলের বাবা কি আবু বকর? আবু বকর নাই, কিন্তু আয়েশার মা আর তুফাইলের মা হচ্ছে বই পিত্রীয়। আখি আয়েশা, আয়েশার ভাই, লে উম্মেহা, মানে মা শরীক, অর্থাৎ বই পিত্রীয়। কাল তিনি বললেন, মানে তুফাইল বর্ণনা করেছেন, রাআইতুকা আন্নি আতাইতু আলা নাফারিন মিনাল ইয়াহুদ। তিনি একদিন স্বপ্ন দেখলেন, স্বপ্নে দেখছেন এই কসমের কথা, আতাইতু কান্নি, কান্নি আতাইতু আলা নাফারিন মিনাল ইয়াহুদ, ইহুদিদের একটি দলের, নাফার মানে একটি দল, অল্প, যেটি দশের নিচে হয়, তিন থেকে দশ পর্যন্ত যদি থাকে একে নাফার বলা হয়, একজনকে নাফার বলা হয় না, দুজনকে বলা হয় না, কমের পক্ষে তিনজন, আর বেশি খুব সর্বোর্ধে নয় জন, দশ জন, এরকম হলে নাফার বলা হয়। তো কয়েকজন ইহুদি বসে ছিল সেখানে, আমি আসলাম স্বপ্নে, বাস্তবে নয়, কিন্তু কুল, তো আমি বললাম, ইন্নাকুম লানতুমুল কওম, আর আমি স্বপ্নে তাদেরকে বললাম, তোমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি, তোমরা ইহুদিরা শ্রেষ্ঠ জাতি, তবে তবে কিন্তু আছে, কি আছে কিন্তু, লাউলা আন্নাকুম তাকুলুনা উযাইর ইবনুল্লাহ, তোমরা যদি না বলতে যে ওজাইর আল্লাহর পুত্র, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালিত ইয়াহুদ ওজাইর ইবনুল্লাহ, ইহুদিরা, ইহুদিদের বিভ্রান্তি করতে, গোমরাহি করতে শুরু হলো, বললো যে ওজাইর আল্লাহর পুত্র, মানুষকে আল্লাহর পুত্র বানিয়ে দিল, তখনই তারা কুফরিতে পড়লো, লাকাদ কাফার আল্লাযিনা ক্বালু, এরা কাফের। তার আগ পর্যন্ত ইহুদিরা ইসলাম আসার পূর্বে তারা সঠিক দিনের উপর ছিল, আল্লাহর পুত্র সাব্যস্ত করেনি, আল্লাহর অংশীদার সাব্যস্ত করেনি, তারা শিরিক করেনি, কাফের হয়নি। তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি থাকতে, লাউলা আন্নাকুম তাকুলুনা, তোমরা যদি না বলতে যে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র, সান অফ গড, ক্বালু ওয়া ইন্নাকুম লানতুল মুলকম, তখন তারা প্রতি উত্তরে কি বললো ইহুদিরা স্বপ্নে, ইহুদিরা প্রতি উত্তরে বলছে ওয়া ইন্নাকুম লানতুল মুলকম, তোমরাও কিন্তু শ্রেষ্ঠ জাতি মুসলিমরা, যদি হ্যাঁ লাউলা আন্নাকুম তাকুলুনা, তোমরা যদি না বলতে মাশা আল্লাহ ওয়া শা মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ যা চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তখন পর্যন্ত জায়েজ ছিল, নিষেধাজ্ঞা আসেনি যে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নাম নেওয়া যাবে না, মাশাআল্লাহ শাহ মুহাম্মদ বলা যাবে না, এরকম বলা অভ্যাস ছিল। তুম্মা মারাতু বিনাফারিম, তাহলে উত্তর তারা দিয়ে দিল। তাহলে বুঝা গেল এর দ্বারা যে মুশরিকও বুঝে যে মুসলিমদের অবস্থান কোথায়, কাফেরও বুঝে যে মুসলিমদের অবস্থান কোথায়। এজন্য কোন কাফেরকে জিজ্ঞেস করেন যে একজন নামাজি লোক আর একজন বেনামাজি মদখোর, দুটি মুসলমান, কোন লোকটি সৎ? একটা হিন্দু, একটা ইহুদি, একটা খ্রিস্টানও বলবে তার অন্তরের সততা থেকে, যদি বলে মৃত্যুক না হয় তাহলে বলবে নামাজি লোকটি ভালো, যে মদ খায় না সেই লোকটি ভালো, বলবে না? হিতাহিত জ্ঞান আছে, বুঝে যে নামাজি লোক এত বড় অপরাধী হইতে পারে না, যত বড় অপরাধী একজন মদখোর হইতে পারে, বেনামাজি হইতে পারে, ঠিক না? এই জন্য আরেকটি কথা এখানে আমার মনে পড়ে গেল, ভারত উপমহাদেশে হিন্দুদেরকে মুসলিম করা গেল না, ভারত বাংলাদেশ পাকিস্তানে হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তারা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে না। এর মুখ্য কারণ, কয়েকটি কারণের মধ্যে মুখ্য কারণ হচ্ছে কি, যে অধিকাংশ মুসলিমদেরকে দেখছে তারা যে এরা আমাদের মতোই তো পূজা করছে, আমরা যদি দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, তো এরা তো দরগা পূজা করছে, মাজারে পূজা করছে, তাহলে পার্থক্য কোথায়? বহু হিন্দু মুসলিম হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলে এই উত্তরই পেয়েছি যে ভারতে কেন মুসলমান হওনি তুমি, বাংলাদেশে কেন মুসলমান হওনি, বলছে সেখানে তো কোনো পার্থক্য দেখিনি, আমাদের মন্দিরে মন্দিরে মেলাতেও মুসলমানরা আসতো, আর আমরাও তাদের মাজারে যাই, দেখি একই রকম, তো আমরা গিয়ে মন্দিরে গিয়ে মূর্তিকে, প্রতিমাকে সেজদা করি, আর সেখানে গিয়ে আমরা পুজো পাঠ পেশ করি, কলামোলা পেশ করি, আর আমরা ওই বলিদান দিই, আর মুসলমানরা গিয়ে মাজারে অরুসের মেলা গিয়ে খাসি মুরগি জবাই করে, পার্থক্য কোথায়? কোনো ডিফারেন্স আছে? কোনো পার্থক্য নেই, যার ফলে হিন্দু অমুসলিমদেরকে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামের দিকে আকৃষ্ট করা যাচ্ছে না। কিন্তু যখনই সৌদি আরবে আসে আর দেখে তাওহীদের দেশ, এখানে শিরক নেই, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি, তখন দেখে যে না ইসলাম সত্যি কিন্তু আলাদা ধর্ম, ইসলাম হিন্দুইজমের মতো নয়, বৌদ্ধ ইজমের মতো নয়, ইহুদি খ্রিস্টানদের মতো বাতিল ধর্ম না, ইসলাম সত্যি অন্যেষের ধর্ম, একত্রের ধর্ম, তৌহিদের ধর্ম, তখন আকৃষ্ট হয়ে মুসলিম হয়ে যায়। এই পার্থক্যটি এখানে এসে অনুভব করে, যে অনুভবটি ওখানে হয় না, ঠিক কিনা? তাহলে মুশরিক হইলে, হিন্দু হইলেও বুঝতে পারে যে ওই মাজারি, যারা মাজার পূজারি, তারা আমাদের সমান। আমরাও যেমন মন্দিরে গিয়ে প্রতিমা পূজা করি, তারাও সৃষ্টির পূজা করে, না হয় ফুরফুরা পূজা করে, না আর কারো পূজা করে। হ্যাঁ, বেমিল্লা কেন, কোনো তফাত দেখতে পায় না, শুধু নামে তফাত দেখে, যে আমাদের নাম হিন্দু, এদের নাম মুসলিম, ব্যাস পার্থক্যটা নামেই দেখতে পায়, আর কোনো পার্থক্য খুঁজে পায় না। এই জন্য কবর পূজারীদের সাথে বেশি বন্ধুত্ব। দেখেন, কোরআন খানি করতে গিয়ে কবর পূজারী মোল্লারা গিয়ে কোরআন খানি করলো, ইন্দিরা গান্ধীর পর্যন্ত কোরআন খানি করলো। আমাদের এলাকায় এক রেল মন্ত্রী ছিল গণি খান চৌধুরী, ওর আত্মীয় সিলেটে আর কোন চৌধুরী নেতা আছেন বাংলাদেশে, ওই গণি খান চৌধুরী অনেকদিন তো গোটা ভারতের রেলমন্ত্রী থেকে গেছে, মুসলিমদের অনেক উপকার করেছে, আল্লাহ মাফ করে মুসলিম যখন। তো সেই লোকটি যখন মারা গেল, তখন এই প্রচার মাধ্যমে যেসব ভাইরা দেখেছে আমাকে এসে বলেছে যে পাশাপাশি বসে হিন্দুরা রামায়ণ পড়ছে, আর মুসলিম মুল্লা কবর পূজারীরা কোরআন তেল কোরআন খানি করছে, এরা কোরআন খানি করে বকসাচ্ছে, আর হিন্দুরা রামায়ণ মহাভারত পড়ে বকসাচ্ছে। বুঝলেন? হ্যাঁ, কারণ ধর্ম একই, ধর্ম একই, কবর পূজারীদের ধর্ম আর হিন্দুদের ধর্ম একই, নামের শুধু পার্থক্য, দুর্গার দরগার পার্থক্য। তো এখানেও কিন্তু ধরে নিতে বলল ইহুদিরা যে আমরা যদি ওজাইর ইবনে উল্লাহ বলে অপরাধ করি, আমরা শ্রেষ্ঠ জাতি আর না থাকি নিকৃষ্ট হয়ে যায়, তো তোমরা তো মাশাআল্লাহ শাহ মুহাম্মদ বলে দিচ্ছ, তো কি পার্থক্য? লা জবাব করে দিল, আর জবাব খুঁজে পেলেন না, সাহাবিক জবাব খুঁজে পেলেন না। স্বপ্ন সোম্মা মারার তো বেনাফারি মিনান নাসারা, কয়েকজন নাসারার কাছ দিয়ে আমি অতিক্রম করলাম। ফাকুল তো আমি বললাম, ইন্নাকুম লাআনতুম কওম, তোমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি, লাউলা তবে কিন্তু, আন্নাকুম তাকুন, যদি তোমরা না বলতে আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা মাসিহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এই কথা যদি না বলতে, এই বলেই তোমরা কাফের হয়ে নিকৃষ্ট হয়েছো, মুশরিক হয়ে গেছো। তাহলে তখন তারা বলবো, ইন্নাকুম লাআনতুম কওম, তোমরাও শ্রেষ্ঠ জাতি হতে, লাউলা আন্নাকুম তাকুন, তোমরা যদি না বলতে মাশাআল্লাহ ওয়া শাহ মুহাম্মদ, তোমরা তো মাশাআল্লাহ শাহ মুহাম্মদ। ফালাম্মা আসবাহতো, তুফাইল বলছেন যে আমি যখন সকাল করলাম, মানে আমার সকাল হলো, আখবার তো বেহা মান আখবার, তো সকালে উঠে বন্ধু বান্ধব আশেপাশে যাকে পেলাম আমার স্বপ্নের কথা বলে ফেললাম। অনেক লোক আছে না, স্বপ্ন দেখলে সকালে উঠে কাউকে বলতে হবে, এই এরকম আমি স্বপ্ন দেখেছি, বিশেষ করে নতুন ধরনের কোনো ভালো, তার মনে মনে হচ্ছে যে কিছু ভালো স্বপ্ন দেখেছি, তাহলে বলে ফেলে মানুষ, মানুষ এটা সব তাড়াতাড়ি করে বলে ফেলে। সুম্মাতেই তো, তারপরে নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুম্মাতেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে আসলাম, তারপরে তাকে বললাম স্বপ্ন সম্পর্কে, যে ইয়াসুরাল্লাহ, আমি রাতে এরকম স্বপ্ন দেখি, ইহুদিদেরকে দেখলাম, খ্রিস্টানদেরকে দেখলাম, তাদের সাথে এরকম কথা কাটাকাটি হইল। নবী সাসম জিজ্ঞেস করলেন, কাল হাল আখবার তাবিহা আহাদান, এই স্বপ্ন সম্পর্কে কাউকে কি বলে দিয়েছো নাকি এর আগে? তাহলে বুঝা গেল স্বপ্নের সম্পর্কে যদি স্বপ্ন বলতে হয় যাকে তাকে বলতে হবে না। নবী সাসম কি বলেছেন কারো মনে আছে? স্বপ্ন যদি দেখেন, ভালো দেখেন আর মন্দ দেখেন, বিশেষ করে খারাপ স্বপ্ন দেখলে তো না বলাই উচিত, এবং একটি দোয়া পড়ে বাম দিকে আপনি তিনবার থুথু ফেলেন, ঠিক না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ইয়াহদুরুন পড়েন, যখনই খারাপ স্বপ্ন দেখলেন আর বিব্রত হয়ে উঠলেন, বিচলিত হয়ে উঠলেন, আর তিনবার থুথু করেন, ইনশাআল্লাহ তারপর আর খারাপ স্বপ্ন দেখবেন না, শয়তানের শয়তানি থাকে অনেক সময় এরকম স্বপ্নে। আর যদি ভালো স্বপ্ন মনে হয় তারপরেও আপনি কাকে বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাকে? ওয়ালা তুহাদ্দিস বিহি ইল্লা হাবিবান আও লাবিবান, কাকে বলতে হবে? অত্যন্ত প্রিয়জন ব্যক্তিকে বলেন, অথবা জ্ঞানী ব্যক্তিকে বলেন। জ্ঞানী ব্যক্তি যে ভালো তাবের বিবরণ দিতে পারবে, তিনি হলেন জ্ঞানী ব্যক্তি। আর হাবিব, প্রিয় ব্যক্তি, যদি সেই স্বপ্নের বিবরণ খারাপের দিকে যায় তো আপনাকে পরেশান করবে না, পরেশান করবে না, সে যেন বলবে না যে তুমি আর বাঁচবে না, মরে যাবে, তুমি বড় অ্যাক্সিডেন্টের শিকার হবে, এসব কথা বলবে বন্ধু মানুষ হলে? যদিও তাবির এরকম হয় বলবে না। আর যদি হাবিব না হয়, প্রিয় ব্যক্তি না হয়, শত্রু হয়, অন্তরে হিংসা ভরা আছে, আর যদি তার সামনে বলেন যে ভাই এরকম একটা স্বপ্ন দেখেছি, তখন বলে কাজ হয়ে গেছে, একে এমন করে পরেশান করে রেখে যেন টেনশন টেনশন পড়ে আর সারা জীবন টেনশনে ভোগে, তুমি আর বেশি দিন বাঁচবে না, আর এমন রোগ ধরবে না তোমাকে, বা এমন বড় অ্যাক্সিডেন্ট হবে যে তুমি অক্ষম হয়ে যাবে। বলেন দেখি, তাহলে আপনার ঘুম হারাম করে দিবে, কাজকর্ম হারাম করে দিবে। সেই জন্য বন্ধু ছাড়া শত্রুকে, হিংসুটে ব্যক্তিকে বলতে হবে না, আর জ্ঞানী ছাড়া কোনো মূর্খ ব্যক্তিকে বলতে হবে না। হাল আখবার তা বিহা আহাদান, নবী সাল্লাম বললেন যে তুমি কি এই স্বপ্ন সম্পর্কে কাউকে বলে দিয়েছো নাকি? কুলতো না, বলে হ্যাঁ, কয়েকজনকে তো বলে ফেলেছি আমি সকালে উঠে। কাল ফাহমেদ আল্লাহ ওয়া আসনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং সানা বর্ণনা করলেন, অর্থাৎ খুতবা পড়লেন বক্তব্য করার জন্য বা কিছু কথা বলার জন্য। সুম্মা কা, নবী সাল্লাম যখনই কোনো কথা সম্বোধন করে বলতেন তখন আল্লাহর প্রশংসা করতেন এবং আল্লাহর সানা পেশ করতেন। সুম্মা কাল, অতপর বললেন, আম্মা বাদ, অতপর। তাহলে বক্তব্য শুরু করার প্রারম্ভে, শুরুতে আল্লাহর হামদ সানা প্রশংসা গুণগানের পরে আম্মা বাদ বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাইন্না তুফাইলান রুয়ান আখবারা বেহা মান আখবারা মিনকুম, এই তুফাইল নামক ব্যক্তি একটি স্বপ্ন দেখেছে, আর আখবারা বেহা মান আখবারা মিন, তোমাদের মধ্যে কাউকে কাউকে কি করেছে বলেও দিয়েছে। ওয়াইন্নাকুম কুলতুম কালিমাতান কানা ইয়ামনাউনি কাজা ওয়া কাজা আন আনহাকুম আনহা, আর তোমরা এমন একটি কথা বলো অর্থাৎ মাশা আল্লাহ ওয়া শাআ মুহাম্মদ বলো, যেটি আমি নিষেধ করতে চাইতাম কিন্তু আমার কাছে কোনো আদেশ না আসার কারণে এখনো নিষেধ করিনি। কুলতুম কালিমা মানে এমন একটি কথা বলো, অর্থাৎ ওই যে মাশা আল্লাহ ওয়া শাআ মুহাম্মদ, তোমরা এই শিরকি কথাটি বলো, ছোট শিরক তোমরা মনে রাখো, কানা ইয়ামনাউনি কাজা ওয়া কাজা, এতে থেকে আমাকে বাধা দিত, মানে নিষেধ করা থেকে বাধা দিত কি, ওহি না আসা, ওহির বিলম্ব হওয়া, এখনো আমার কাছে কোন নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসেনি যে মাশা আল্লাহ ওয়া শাআ মুহাম্মদ বলা যাবে না, আর নিজের পক্ষ থেকে আমি কিছু বলতে পারছি না। ফালা তাকুলু, তবে এখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি চলে এসেছে, নবী সাল্লামের কাছে নিশ্চয় ওহি এসেছে, তখন ফালা তাকুলু, সুতরাং তোমরা বলবে না মাশা আল্লাহ ওয়া শাআ মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ যা চান এইরকম করে বলবেন না, কি বলবে, ওয়ালাকিন কুলু, তোমরা বলবে মাশা আল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহ যা চান তাই হয়। দেখলেন হাদিসে জায়েজ যদিও আছে সুম্মা বলে, কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে সবচাইতে উত্তম হচ্ছে কি মাশা আল্লাহ ওয়াহদাহু বলা, বা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ ওয়াহদা আর মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি কথা, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশা আল্লাহ ওয়াহদাহু বলেন, হাদিসটি ইবনে মাজাহ রয়েছে এবং হাদিসটি সহিহ। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।